বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياتي الدنيا ويشهد الله على ما في قلبه
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। ২০২৫ সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারের বছর, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এবং ২০২৪ সালে রেমিটেন্স আয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ সপ্তম, বিশ্বব্যাংকের বরাদ দিয়ে জানাল দা হিন্দু। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা সাইয়েদ আলী হোসেইনি খামেনেয়ি বলেছেন, সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। শহীদ কাসেম সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর প্রাক্কালে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল শহীদ সোলাইমানি কৌশলগত নীতি, ও এই নীতি সফল করতে তিনি সবসময় সক্রিয় ছিলেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করা ছিল হাজ কাসেম সোলাইমানির জন্য একটি মূল নীতি বা আদর্শ, এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন। ইমাম খামেনেয়ি শহীদ সোলাইমানের আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেন। আজ সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুস ব্রিগেডের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানের পঞ্চম শাহাদাত বার্ষিকীর প্রাক্কালে তাঁর পরিবার পরিজন ও ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তার সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা সঙ্গীদের পরিবার পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহীদ কাসেম সোলাইমানের সমাধিস্থলের কাছে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে দেয়া এক সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ওইসব মন্তব্য করেন। 2024 সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে ইরান ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইএসজিসির একটি সহযোগী প্রতিষ্ঠান এবং রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান ও রাশিয়ার ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সমাজে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা এবং সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দানের ব্যাপারে দেশটির জনগণের উপর প্রভাব খাটানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। মার্কিন উপ অর্থমন্ত্রী ব্র্যাডলি স্মিথ কোনো ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন না করেই ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নির্বাচনী প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর কাজে হস্তক্ষেপ করারও অভিযোগ উত্থাপন করেন। আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধ বিমান থেকে ইয়েমেনের রাজধানী সানার উপর হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তার বিরোধিতা করে গতকাল নতুন করে এই হামলা চালানো হয়। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, রাজধানী সানার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত 21 সেপ্টেম্বর পার্ক নামক স্থানকে লক্ষ্য করে ইঙ্গো মার্কিন বাহিনী 3 দফা হামলা চালায়। আগে ওই এলাকায় ফার্স্ট আর্ম ডিভিশনের দপ্তর ছিল। এর বাইরে ইঙ্গো মার্কিন বাহিনী রাজধানী সানার আরও দুটি এলাকায় 8 দফা হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হামলার কথা নিশ্চিত করেছে। এদিকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই আগ্রাসনের মাধ্যমে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় নজরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এক টেলিভিশন বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমেরিকার পাইলটবিহীন বিমানটিকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি দেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করা হয়েছে। এর আগে গত 28 ডিসেম্বর ইয়েমেনি বাহিনী আল বায়দা প্রদেশে একই ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। কাজের সমর্থনে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এ নিয়ে 14টি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে DNA এক্সক্লুসিভ, বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ শিরোনামে সম্প্রতি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভেরিফাইড ফেসবুক পেজ CA প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়, ভারতের জি নিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই সংবাদটি প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ। বিবৃতিতে বলা হয়, আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত 16 বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলেও মন্তব্য করেন তিনি। আজ নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে এবং 2025 সাল আমরা শুরু করতে পেরেছি স্বৈরশাসনমুক্ত পরিবেশে। 2025 সালে বাংলাদেশের অনেক বড় বড় অগ্রাধিকার আছে। সবচেয়ে বড় অগ্রাধিকার এবং সবাই যেটা চান তা হচ্ছে, গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতাবিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক ও সুষ্ঠু বিচার শেষ করা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, দীর্ঘ সময় ধরে দেশে যে অপরাধগুলো হয়েছে তার ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। প্রবাসী প্রেরিত অর্থ বা রেমিটেন্স আয়ের দিক থেকে 2024 সালে বিশ্বে শীর্ষস্থানে ছিল ভারত আর সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের একটি ব্লগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। দৈনিকটি জানিয়েছে, ভারত 2024 সালে আনুমানিক 129.1 বিলিয়ন ডলার রেমিটেন্স পেয়েছে, যা যে কোনো দেশের এক বছরে পাওয়া সর্বোচ্চ রেমিটেন্স। এছাড়া গত বছর বৈশ্বিক রেমিটেন্সের মধ্যে ভারত একাই নিয়ে গেছে 14.3%। এই অঙ্ক চলতি শতকে এখন পর্যন্ত সর্বোচ্চ। গত বছর রেমিটেন্স অর্জনে দ্বিতীয় স্থানে ছিল মেক্সিকো। দেশের প্রবাসীরা দেশটিতে 68 বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন। তৃতীয় স্থানে থাকা চীনা প্রবাসীরা নিজ দেশে পাঠিয়েছেন 48 বিলিয়ন ডলারের বেশি। চতুর্থ স্থানে থাকা দেশটি হল ফিলিপাইন। দেশের প্রবাসীরা দেশটিতে 40 বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন। গত বছর বাংলাদেশে 26.5 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর। ইহুদিবাদী বাহিনী উত্তর গাজার সবগুলো হাসপাতালকে প্রায় ধ্বংস করে দিয়েছে। গাজার সবচেয়ে বড় শিফা হাসপাতাল সহ বহু হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। যেগুলোর ভবন এখনও দাঁড়িয়ে আছে সেগুলো স্বাস্থ্যসেবা দেওয়ার মতো অবস্থা নেই। দখলদার ইহুদিবাদীরা উত্তর গাজাকে সম্পূর্ণ জনমানবশূন্য করে ফেলার আপ্রাণ চেষ্টা করছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর গতকাল প্রকাশিত 28 পৃষ্ঠার এক প্রতিবেদনে আরও বলেছে, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনারা গাজার 27টি হাসপাতাল ও 12টি ক্লিনিকে অন্তত 136 বার হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইনে এসব হামলার প্রতিটি যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলায় চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ, রোগী ও আশ্রয় প্রার্থীরা ব্যাপক মাত্রায় হতাহত হয়েছেন এবং এসব বেসামরিক অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক পলিউট ব্যুরো প্রধান শহীদ ইয়াহিয়া সিনোয়ার বর্ষসেরা আরব ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। মিশরের রাসাদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে চালানো এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। কায়রোভিত্তিক চ্যানেলটি পরিচালিত জরিপে বেশ কয়েকটি আরব দেশের 3 লাখ মানুষ অংশগ্রহণ করেন। জরিপে সিনিয়র সম্পর্কে 15টি প্রশ্ন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে 85% উত্তরদাতা ইয়াহিয়া সিনোয়ারকে 2024 সালের বর্ষসেরা আরব ব্যক্তিত্ব বলে চিহ্নিত করেন। জরিপে অংশগ্রহণকারীরা শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে ইয়াহিয়া সিনোয়ার ইসরায়েল বিরোধী যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই মুহূর্তের ছবিকে 2024 সালের সেরা চিত্তাকর্ষক ছবি হিসেবে অভিহিত করেছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। এলন মাস্কের হস্তক্ষেপের বিরুদ্ধে জার্মানির প্রতিবাদ, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, ইসরায়েলের পাশবিক বিমান হামলায় গাজায় নতুন বছর শুরু, ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে শহীদ আবু মাহদি আল মোহান্দিসের পরিবারের বৈঠক ইত্যাদি বিষয় নিয়ে আজকের পাস্টোরের নিবন্ধ ছাপা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী বিমান হামলা এবং কামানের গোলা দিয়ে নতুন বছরের প্রথম প্রহরে গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণ এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইলন মাস্কের হস্তক্ষেপের বিরুদ্ধে জার্মানির প্রতিবাদ, ইরান ও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, ইসরায়েলের পাশবিক বিমান হামলায় গাজায় নতুন বছরের শুরু, ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে শহীদ আবু মাহদি আল মোহান্দিসের পরিবারের বৈঠক, ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক পলিটব্যুরো প্রধান শহীদ ইয়াহিয়া সিনোয়ার বর্ষসেরা আরব ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হওয়া এবং তাইওয়ানকে চীনের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে শির গুরুত্ব আরোপ নিয়ে আজকের পার্স টুডের নিবন্ধ ছাপা হয়েছে। আজ বুধবার সকালে নতুন বছরের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণে বিমান ও কামান দিয়ে হামলা চালিয়েছে। ইরানের আরবি ভাষার চ্যানেল আল আলমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত আমেরিকা গাজা, লেবানন এবং সিরিয়ায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধ যজ্ঞকে সমর্থনের অংশ হিসেবে এই অবৈধ দখলদার সরকারের জন্য $22 বিলিয়নের বেশি ব্যয় করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের 69% সমরাস্ত্র সরবরাহ করেছিল, যা 2024 সালে তা বেড়ে হয়েছে 78%। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জোর আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে বিশ্ব 2025 সালে দখলদার এবং অন্যায়ের বিরুদ্ধে ফিলিস্তিন এবং অন্যান্য নিপীড়িত জাতির বিজয় প্রত্যক্ষ করবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক পলিটব্যুরো প্রধান শহীদ ইয়াহিয়া সিনোয়ার বর্ষসেরা আরব ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। রাশাদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে চালানো এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। কায়রো ভিত্তিক চ্যানেলটি পরিচালিত জরিপে বেশ কয়েকটি আরব দেশের 3 লাখ মানুষ অংশগ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীরা শহীদ হয়ে যাওয়ার আগ মুহূর্তে ইয়াহিয়া সিনোয়ার ইসরায়েল বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেই মুহূর্তের ছবিকে 2024 সালের সেরা চিত্তাকর্ষক ছবি হিসেবে অভিহিত করেছেন। এদিকে ইরাকের পিপলস মোবিলাইজেশন ইউনিট হাশদ আল শাবির সাবেক উপপ্রধান শহীদ আবু মাহদি আল মোহান্দিসের পরিবার তার শাহাদাতের 5ম বার্ষিকীর প্রাক্কালে ইসলামী বিপ্লবের নেতা হজরত আয়াতুল্লাহিল ওজমা খামেনির সঙ্গে দেখাও কথা বলেছেন। এই বৈঠকে শহীদ আবু মাহদি আল মোহান্দিসের কন্যা ইমাম খামেনিকে এ অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে যুবকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। 2024 সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে ইরান ও রাশিয়ার দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময়ে মঙ্গলবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপ করার এ তথ্য জানিয়েছে। জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাউবেক, প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন এবং মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক জার্মানির নির্বাচনে একটি উগ্রপন্থী দলকে সমর্থন করার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এই বলে যে ইলন মাস্ক একজন দুর্বল ইউরোপীয়কে খুঁজছেন। সর্বশেষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নববর্ষ উপলক্ষে তার ভাষণে তাইওয়ান ও চীনকে এক জাতি হিসেবে অভিহিত করে বলেন, কোনো দেশেই এই স্বায়ত্তশাসিত দ্বীপটিকে চীনের সাথে সংযুক্ত করা থেকে বিরত রাখতে পারবে না।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। 2025 সাল হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচারের বছর, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 2024 সাল রেমিটেন্স আয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ সপ্তম, বিশ্বব্যাংকের বরাত দিয়ে জানাল হিন্দু। সবশেষে পাওয়া দুটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। ফরাসি সেনাদের আইভরি কোস্ট ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলেসনে ওয়াত্তারা বলেছেন 2025 সালের জানুয়ারিতে সেনা প্রত্যাহার শুরু হবে। তেহরানে বেলারুশের রাষ্ট্রদূত দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ইরানের উপস্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে চলুন আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তাইফুর রহমান কর্মক্ষেত্রে বদলিজনিত কারণে ব্যস্ততার জন্য এ সপ্তাহে আমাদেরকে সময় দিতে না পারায় ব্রেন স্ট্রোক সম্পর্কিত আলোচনা বন্ধ রাখতে হচ্ছে একটি বা দুটি সপ্তাহের জন্য। আজ থেকে নার্ভের রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনা শুরু করব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহ দিদার ইমাম। তিনি মন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তো আমরা আজকের আলোচনা তাহলে শুরু করছি। জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ু রোগ বা নার্ভের রোগের কথা প্রায়ই শোনা যায়, বিষয়টি খুবই জটিল, মানুষ সহজে বুঝতে পারে না এই রোগটি সম্পর্কে। তো স্নায়ু রোগ বা নার্ভের রোগ কি যদি
আপনি সহজ করে বিষয়টি একটু বলেন।
আসসালামু আলাইকুম, সেটা দর্শকদের জন্য আমার পক্ষ থেকে সালাম এবং আপনাকে ধন্যবাদ যে আমাকে রেডিও তেহরানে সুযোগ করে দেওয়ার জন্য, সাধারণ দর্শক শ্রোতা মন্ডলীর জন্য ইসলামিক সম্পর্কে আমাকে কিছু বলার জন্য। আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা ভীতি কাজ করে, এটা ঠিক যে ইসলামিক সম্পর্কে অনেকগুলি ধারণা নেই। এটা মূল কারণ আমার কাছে যেটা মনে হয়, সাধারণ মানুষ যেমন এজ এ লিডার আছে, পেটে দান দিতে ইয়ে করে বা একটা ফুসফুস বুকে আছে বা একটা হার্টের রোগ সম্বন্ধে যেমন কিছুটা আইডিয়া থাকে, লিভারের রোগ সম্পর্কে আইডিয়া থাকে, পেটের কোনো সমস্যা হলে আইডিয়া থাকে, কিন্তু স্নায়ু রোগ সম্পর্কে আইডিয়া না থাকার মূল কারণ যেটা আসলে স্নায়ুর তন্ত্র, যেটা আমরা যেটা বলি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এইটা সম্পর্কে যথাযথ ধারণাটা না থাকে সাধারণ মানুষের কাছে। এখন সাধারণ মানুষের কাছে কেউ কেউ হয়তো বুঝে থাকেন যে স্নায়ু বলতে ব্রেন বুঝে, অনেকে তো ব্রেনের সাথে যে আরো কতগুলি অংশ আছে, অর্গান আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেটা নার্ভাস সিস্টেমকে গঠন করে।
ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি যে নার্ভাস সিস্টেমের কথা বললেন সেটি সম্পর্কে যথাযথ ধারণা সাধারণ মানুষের না থাকাই এখানে মূল সমস্যা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, নার্ভাস সিস্টেমকে মূলত কয় ভাগে ভাগ করা হয়?
মূলত নার্ভাস সিস্টেমকে দুইটা ভাগে ভাগ করে, একটা কেন্দ্রীয় সাইনাস স্নায়ু তন্ত্র যেটা গঠিত হয় আপনার ব্রেন এবং স্পাইনাল কর্ড, ব্রেন এবং স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডটা ব্রেন থেকে নেমে আসে, এটা কন্টিনিউশন থাকে, এটা আমাদের যে পিঠে মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডে হাড্ডির ভিতরে থাকে, সেখান থেকে মেরুদণ্ডে মেরুদুর থেকে আবার দুই পাশে এই নার্ভ বের হয়, নার্ভ ফাইবার, স্নায়ু তন্তু আমরা যদি বাংলায় বলি বা স্নায়ু তন্তু, এই নার্ভ বের হয়ে পরে কি যে ইফেক্টর অর্গান এবং বিশেষত মাংস পেশিতে, হাতে পায়ে মুখে আমাদের যে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ মাংসপেশি আছে, মাংসপেশি ইন্টারনাল অর্গানের মাংসপেশি আছে, এই সব মাংসপেশির কর্মকাণ্ডকে আসলে পরিচালিত করে নার্ভাস কতগুলো ইলেকট্রোকেমিক্যাল সংকেতের মাধ্যমে। এই যে ধারণাটা, এই ধারণাটা না থাকার কারণে হয়তো বা সাধারণ মানুষের মধ্যে স্নায়ু রোগ সম্পর্কে একটা ভীতি বা অজ্ঞতা রয়েছে। তা আমি বলবো যে আগে স্নায়ুর তন্ত্র বা সিস্টেমটা আমাদেরকে জানতে হবে।
ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুতন্ত্র সম্পর্কে একটু জানার কথা বললেন আপনি, তো সেটি একটু সহজভাবে বলুন যাতে সাধারণ মানুষ বিষয়টি বুঝতে পারে।
যেটা বললাম যে ব্রেন এবং স্পাইনাল কর্ড বা মস্তিষ্ক এবং মেরুরজ্জু যে জিনিসটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে, তার মধ্যে থেকে চিকন চিকন সুতার মতো কিছু নার্ভ ফাইবার স্নায়ুতন্তু বের হয় আপনার, বের হয়ে এটা আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের মাংসপেশির সাথে যুক্ত হয়, সাপ্লাই দিত। এর মাধ্যমে কি হয়, ব্রেন থেকে সংকেত আসে, সেটা মাংসপেশিতে নিয়ে যায়, মাংসপেশি উদ্দীপ্ত হয়, মাংসপেশি কাজ করে, আমরা আমাদের কাজ করি। যেমন দৈনন্দিন আমরা হাঁটা চলাফেরা করতেছি, উদাহরণ হিসেবে আমি যদি বলি যে হাতের মাংসপেশিগুলি আমরা সংকুচিত ঘটেছি, হাত নাড়াচ্ছি, হাঁটতেছি, পায়ের মাংসপেশিগুলি সচল হচ্ছে, মাংসপেশি এবং জয়েন্ট গিরা এগুলি যে অ্যাক্টিভিটি, এগুলি নিজস্ব কিন্তু অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি না, এই অ্যাক্টিভিটি গুলি বা কার্য শক্তি এটা পায় কিন্তু মূলত নার্ভাস সিস্টেমের সংকেতের মাধ্যমে। তো নার্ভাস সিস্টেমের ব্রেনে বলেন আর স্নায়ুরজ্জুতে বলেন, মস্তিষ্কে বা স্নায়ুরজ্জুতে অথবা স্নায়ুতন্ত্রুতে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ইফেক্টটা হবে ওই মাংসপেশিতে, মাংসপেশি কাজ করতে পারবে না। অথবা যদি আমরা বলি যে উল্টাটা কিছু কিছু সংকেত আবার চামড়া থেকে যাচ্ছে, আমার যেমন অনুভূতি একটা মশা কামড় দিলে পায়ে আমি কিন্তু মশা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি যে পায়ে আমার একটা মশা কামড় দিচ্ছে। তো মশার কামড়টা আমার এইটার সংকেত ওইখান থেকে তৈরি হয়ে কিন্তু ব্রেনে পৌঁছায়, একটা নির্দিষ্ট পাথ হয়ে দিয়ে, এটা নার্ভাস সিস্টেমের পাথ হয়ে দিয়ে, একটা নার্ভের মাধ্যমে তারপরে স্নায়ুরজ্জুকে আলটিমেটলি মস্তিষ্কে গিয়ে পৌঁছায়। ইলেকট্রোকেমিক্যাল একটা সংকেত ওইভাবে আমাদের ব্রেন বুঝতে পারে যে মশা কামড় দিয়েছে আমার, তখন আমার অটোমেটিক কি হয়, ওই ব্রেন থেকে অটোমেটিক একটা সংকেত রেডি হয়ে যায় যার মাধ্যমে আমার হাত রেডি হয়ে যায়, হাত দিয়ে অজান্তেই বা
আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আসরে। স্নায়ুরোগ বিষয়ক আলোচনায় ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুতন্ত্রের কাজ কি সে সম্পর্কে যদি আরো একটু বুঝিয়ে বলেন।
স্নায়ুতন্ত্রের কাজ কিন্তু একটু জটিল, আবার সহজে বলবো। তো সহজ ওইভাবে যদি আমি স্নায়ুতন্ত্রের কাজটা ভালো জানি, এটা একচুয়ালি আমার মনে হয় যে ধারণা দেওয়া দরকার সাধারণ মানুষের। তো আমাদের যে মস্তিষ্ক আছে, মেরুরজ্জু আছে, এবং মেরুরজ্জু থেকে মস্তিষ্ক যে স্নায়ু বের হচ্ছে, স্পেসিফিক স্নায়ুতন্তু বের হচ্ছে, যেগুলিকে আমরা বলি নার্ভ, পেরিফেরাল নার্ভ বলি। উদাহরণের সাথে যেমন ফেসের মাসেল গুলিকে একটা নার্ভ সাপ্লাই দেয়, দুই পাশে দুইটা ফেসিয়াল নার্ভ। ওই নার্ভটার নামকরণ হচ্ছে ফেসিয়াল নার্ভ। তা ফেসিয়াল নার্ভের মাধ্যমে ফেসিয়াল যে মাংসপেশিগুলি আছে ওইগুলিকে এসে উদ্দীপ্ত করে, যার জন্য আমরা যখন হাসি, কান্না করি, শীষ দেই, চোখের যে পাতা নাড়াচাড়া করি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই নার্ভের সংকেতের মাধ্যমেই কিন্তু এগুলি করতে পারতেছি আমরা। আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না দর্শক শ্রোতা মন্ডলী কতটুকু বুঝতে পারবে।
ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি খুব সুন্দর করে বললেন, আমরা যে হাত পা নাড়াচ্ছি এরা কিন্তু নিজেরা নড়ে না, এদের কার্যশক্তি মূলত নার্ভাস সিস্টেমের সংকেতের মাধ্যমেই হয়ে থাকে। তো আপনি যদি বিষয়টি আরো স্পষ্ট করে বলেন।
আমরা হাঁটার জন্য কি করি, বা পায়ের মাংসপেশিগুলিকে সচল করি, বা পায়ে যে আমাদের জয়েন্ট গুলি আছে, যেমন নি জয়েন্ট, এঙ্কেল জয়েন্ট, বা মাসলিন, বা দুই পায়ের যে মাংসপেশি আছে, এগুলি নিজস্ব কোনো কিন্তু ক্ষমতা নাই। এই সংকেতটা আমরা কিন্তু ব্রেন থেকে একটা নির্দিষ্ট পাথরে ওই নার্ভ দিয়ে ওই মাংসপেশিতে পৌঁছাবে ইলেকট্রোকেমিক্যাল সংকেত, এবং ওই সংকেত পৌঁছানোর পরে নির্দিষ্ট মাংসপেশি উদ্দীপ্ত হবে এবং কন্ট্রাক্ট করবে, সংকুচিত হবে এবং মাসেল গুলি কাজ করবে। স্নায়ু রোগ সম্বন্ধে আসলে যেটা হচ্ছে যে লক্ষণ গুলি কি হয়তো বুঝতে পারেন।
ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ু রোগের লক্ষণ গুলো আপনি বলতে চাইছিলেন সবশেষে, কিন্তু আজ আর আমাদের হাতে সময় না থাকায় আপনাকে থামিয়ে দিতে হলো। আগামী সপ্তাহে আপনি এ বিষয়ে কথা বলবেন। তো রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, মানুষের শরীর যে কোনো অলৌকিকতার চেয়ে কম নয়। আমাদের শরীর অবিশ্বাস্য এবং জটিল সিস্টেম দ্বারা গঠিত। এর অবিশ্বাস্য সব কাজ চিকিৎসক এবং বিজ্ঞানীদেরকেও বিভ্রান্ত করতে পারে। এই রকম একটি সিস্টেম হল মানব দেহের স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তবে একজন ব্যক্তির হাঁটা চলা, কথা বলা, খাওয়া দাওয়া, শ্বাস নিতে সমস্যা হতে পারে। এই রোগটি সহজে বুঝতে পারা যায় না। তো এ রোগের লক্ষণগুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এবং আগামী সপ্তাহে আমাদের সাথে থাকবেন বলে আশা করছি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইমাম মোহাম্মদ বাকের আলাইহিসসালামের শুভ জন্মবার্ষিকী।
শ্রোতা ভাই বোনেরা, 56 বা 57 হিজরির পয়লা রজব মতান্তরে তেসরা সফর ইসলামের ইতিহাসের এক মহা খুশির দিন, কারণ এই দিনে পবিত্র মদিনায় জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য তথা তার নাতির নাতি বা প্রপৌত্র হজরত ইমাম বাকের আলাইহিসসালাম। তার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তার পবিত্র আহলে বাইত বা পবিত্র বংশের সদস্যবৃন্দ ইসলাম ও বিশ্ব সভ্যতার পরিপূর্ণতার সর্বোচ্চ আদর্শ। তাঁরা হলেন হেদায়ত রূপ খোদাই নূরের সর্বোচ্চ প্রতিফলন ও মানবীয় পরিপূর্ণতার সর্বোত্তম দিশারি। হযরত ইমাম
মোহাম্মদ বাকের আলাইহিসসালাম ছিলেন সেই সব নুরানি মহানক্ষত্রেরই অন্যতম, যারা খাঁটি মোহাম্মদ ইসলামের সংরক্ষণ, ক্রমবিকাশ এবং পূর্ণতার জন্য সর্বোচ্চ ত্যাগ ও কুরবানির মাধ্যমে এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি আমার বংশধর বাকেরকে দেখতে পাবে, তাঁর নামও হবে মোহাম্মদ এবং তাঁর বৈশিষ্ট্যও হবে আমার মতো, সে হবে জ্ঞান বিদারক বা উন্মোচক তথা বাকের, তুমি তাঁর কাছে আমার সালাম পৌঁছে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্ব পালন করেছিলেন। এই মহান ইমামের পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং এই মহান ইমামের প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম।
ইসলামের সত্যিকার শিক্ষা ও সংস্কৃতি সহ এই ধর্মের সার্বিক দিকগুলোর সংরক্ষণ, ক্রমবিকাশ এবং ক্রম অগ্রগতি মহান ইমাম বাকের আলাইহিসসালামের কাছে চিরঋণী। তার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার নিষ্পাপ সদস্যরা সত্যকে তুলে ধরার সংগ্রামে ব্যস্ত থাকায় এবং সমর্থকদের নিরাপত্তা না থাকায় ইসলামী সাংস্কৃতিক ও জ্ঞান বিস্তার আন্দোলনের কোনো প্রকাশ্য প্রতিষ্ঠান গড়ে যেতে পারেননি। কিন্তু একসময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূল থাকায় এই কাজ প্রকাশ্যেই ও মোটামুটি বিনা বাধায় করার সুযোগ পেয়েছিলেন ইমাম বাকির আলাইহিসসালাম। আর এজন্যই তাকে বাকির
আরও এক পরিপূর্ণ আদর্শের স্রষ্টা হযরত ইমাম হাসান মুজতবা আলাইহিসসালাম। ইমাম বাকের আলাইহিসসালামের মা ছিলেন ইমাম হাসানের কন্যা ফাতিমা। কারবালার মহা ট্র্যাজেডি ও মহাবিপ্লবের সময় তিনি পিতা ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম ও দাদা ইমাম হোসাইন আলাইহিসসালামের সঙ্গে ছিলেন। এ সময় তার বয়স ছিল মাত্র 4 বছর। প্রকাশ্যে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরাসহ ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে কাজ ইমাম বাকের আলাইহিসসালামের মাধ্যমে সূচিত হয়েছিল তাকে ফুলে ফলে সমৃদ্ধ ও ফলপ্রসূ করেছিলেন তাঁরই পুত্র হযরত ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম। ধর্ম ও বিজ্ঞান সহ সব বিষয়ে বাকের আলাইহিসসালামের প্রজ্ঞা আর অলৌকিক জ্ঞান এবং সর্বোত্তম নৈতিক চরিত্র ও আত্মিক গুণগুলোর পাশাপাশি সব ধরনের মানবীয় যোগ্যতার ক্ষেত্রেও তাঁর শ্রেষ্ঠত্বের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সর্বত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, সততা ও ইবাদত সাধনায়ও তিনি ছিলেন পরিপূর্ণ আদর্শ।
ইমাম বাকির আলাইহিসসালাম ছিলেন দীন ও দুনিয়ার জ্ঞানের বিকাশকারী এবং বিশ্লেষক, আল্লাহ প্রদত্ত অলৌকিক জ্ঞানের অধিকারী। ইমামের জ্ঞানের কাছে সে যুগের শ্রেষ্ঠ জ্ঞানীরাও ছিলেন শিশুর মতো তুচ্ছ। তিনি ও তাঁর পিতা ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালামের মাধ্যমে পবিত্র কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার জ্ঞান ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। ইমাম বাকির আলাইহিসসালাম নানা বিষয়ে জ্ঞান অন্বেষণকারীদের অনেক জটিল প্রশ্নের উত্তর ও সমাধান দিতেন। তিনি ও তাঁর পুত্র ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের সাংস্কৃতিক আন্দোলনের ফসল ছিল ব্যাপক ও বিপুল। বলা হয় তাঁদের কাছে প্রশিক্ষিত ছাত্ররা মুসলিম সমাজকে উপহার দিয়েছিলেন প্রায় 6000 বৈজ্ঞানিক গ্রন্থ।
ইমাম বাকির আলাইহিসসালামের কয়েকটি বইয়ের কথা জানা যায়। তাঁর একটি বইয়ের নাম মাসিরুল বাকির। এ বইয়ে আত্মার বৈশিষ্ট্য, আলেমদের বৈশিষ্ট্য ও মহান আল্লাহর নানা গুণ ও তাঁর খোদাই সত্তার বিষয় সহ বহু বিষয়ে আলোচনা রয়েছে। তাঁর আরেকটি বইয়ের নাম উম্মুল কিতাব। এতে রয়েছে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক নানা প্রতীকের ব্যাখ্যা সম্পর্কিত আলোচনা। এছাড়াও পবিত্র কোরআনের ব্যাখ্যা বিষয়ে ইমামের একটি সংকলনও রয়েছে যার নাম তাফসির আল বাকির। ইমাম বাকির আলাইহিসসালাম ছিলেন একদিকে শ্রেষ্ঠ আবেদ ও পরহিজগার এবং অন্যদিকে সামাজিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও শ্রেষ্ঠ নেতা, আইনবিদ ও সংস্কারক। তিনি নামাজে আল্লাহর সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন তিনি সরাসরি আল্লাহকে দেখছেন। পরহেজগারদের আদর্শ হওয়া সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম করে কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা অর্জন করতেন। কোনো সাহায্য প্রার্থী বা অভাবগ্রস্ত ব্যক্তি কখনো ইমাম বাকের আলাইহিসসালামের সাহায্য চেয়ে খালি হাতে ফেরেনি। সমাজসেবক ও সমাজ সংস্কারক এই মহান ইমাম নিজে খুবই সাদাসিধে বা অনাড়ম্বর জীবনযাপন করতেন।
জুলুমের বিরুদ্ধে সংগ্রাম ছিল অন্যান্য ইমামদের মতোই ইমাম বাকের আলাইহিসসালামের চরিত্রের একটি প্রধান বৈশিষ্ট্য। তিনি বনি উমাইয়া শাসকদের নানা কুকীর্তির সমালোচনা করতেন, ফলে উমাইয়া শাসক হিশাম বিন আব্দুল মালিক তাকে সিরিয়ায় নিজ দরবারে তলব করে। ইমাম বাকের আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, তোমার হাতে রয়েছে ক্ষণস্থায়ী রাজত্ব, কিন্তু আমাদের জন্যই হল চিরস্থায়ী নেতৃত্ব ও শাসন, এবং খোদা ভীরুদের জন্যই রয়েছে শুভ পরিণাম। সিরিয়ায় ইমাম বাকের আলাইহিসসালামের উপস্থিতি তাঁর আধ্যাত্মিক ও জ্ঞানগত শ্রেষ্ঠত্বকে সবার কাছে স্পষ্ট করে দেয়। সেখানেও তিনি খাঁটি ইসলামকে স্পষ্ট ভাষায় তুলে ধরেন, ফলে গণজাগরণের ভয়ে ভীত হিশাম ইমামকে আবারও মদিনায় ফেরত পাঠায়। হিশাম ইমাম বাকের আলাইহিসসালামের জ্ঞানগত যোগ্যতার কাছে আহাম্মক তুল্য হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। বিতর্কে পরাজিত হয়ে হিশাম ক্রুদ্ধ হয়ে ওঠে। হিশামের হিংসার হিংস্র আগুনই কেড়ে নেয় 57 বছর বয়স্ক ইমাম বাকের আলাইহিসসালামের জীবন। কিন্তু হিশামের হিংসার আগুন নেভাতে পারেনি ইমামের রেখে যাওয়া জ্ঞানের আলো এবং মুসলিম মানুষে আহলে বাইতের সর্বোচ্চ মর্যাদার প্রদীপ্ত শিখা।
ইমাম বাকের আলাইহিসসালামের মাধ্যমে অনেক মোজেজা বা অলৌকিক ঘটনা ঘটেছে, যেমন এক অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি দান, মৃত এক শত্রুকে জীবিত করা, সঙ্গীদের মনের কথা বলে দেয়া, নিজের শাহাদাতের সময়কাল বলে দেয়া ইত্যাদি। এই মহান ইমামের জন্মদিনে সবাইকে জানাচ্ছি আবারও প্রাণ ঢালা শুভেচ্ছা।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা ওয়াদা বা প্রতিশ্রুতি পালন নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি পবিত্র কোরআনে আহাদ শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি আহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অঙ্গীকার, চুক্তি, প্রতিশ্রুতি, ওয়াদা, প্রতিজ্ঞা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় কোনো লোক বা পক্ষ অপর কোনো ব্যক্তি বা পক্ষের সঙ্গে অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা পালন করার নাম ওয়াদা বা প্রতিশ্রুতি। আজকের আসরেও আমরা ওয়াদা বা প্রতিশ্রুতি পালন সম্পর্কে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ওয়াদা বা প্রতিশ্রুতি পালন করা আল্লাহর নির্দেশ। ইসলামী জীবন দর্শনে ওয়াদা পালন করা প্রতিটি মুমিন ব্যক্তির জন্য অবশ্য পালনীয় কর্তব্য। আসলে জীবনকে সুন্দরভাবে সাজাতে এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের জন্যও ওয়াদা বা প্রতিশ্রুতি পালন অপরিহার্য। সামাজিক শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পূর্ব শর্তই হচ্ছে প্রতিশ্রুতি পালন। পৃথিবীতে মানুষকে সমাজবদ্ধভাবে বসবাস করতে হয়। সামাজিক প্রয়োজনেই মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে ওয়াদা করতে হয়। ওয়াদা বা চুক্তি না করলে সমাজে বহু রকমের অঘটন ঘটে থাকে। তখন সমাজে বসবাস করা কষ্টকর ও দুর্বিষহ হয়ে পড়ে। চুক্তি বা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা ইমানের একটি অপরিহার্য উপাদান। নবী রাসূলদের জীবন থেকেও এটা স্পষ্ট।
কোনো ইমানদার মানুষ প্রতিশ্রুতি লঙ্ঘন করতে পারে না। পবিত্র কোরআনের সূরা মরিয়মে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান নবী হজরত ইসমাইল আলাইহিসসালামের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে প্রতিশ্রুতি পালনের বিষয়ে তার দৃঢ়তার কথা উল্লেখ করা হয়েছে। এই সূরার 54 নম্বর আয়াতে বলা হয়েছে, ইসমাইলের কথা স্মরণ করুন, তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে রাসুল ও নবী।
এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সাদেক আলাইহিসসালাম বলেছেন, একবার এক স্থানে হযরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে এক ব্যক্তি সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু ওই ব্যক্তি সেখানে আসেননি। হযরত ইসমাইল আলাইহিসসালাম দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ সময় নবীকে না পেয়ে তার অনুসারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। হযরত ইসমাইল আলাইহিসসালাম যেখানে অপেক্ষা করছিলেন, কাকতালীয়ভাবে ঠিক তার পাশ দিয়েই তার এক অনুসারী যাচ্ছিল। এ সময় নবীর দিকে তার দৃষ্টি পড়ে। ওই অনুসারীও নবীর জন্য উদ্বিগ্ন ছিলেন। সে হযরত ইসমাইলকে দেখে বলল, হে আল্লাহর নবী, আমরা আপনাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি। নবী উত্তরে বলেন, আমি অমুক ব্যক্তির জন্য অপেক্ষা করছি, কারণ এখানে তার আসার কথা রয়েছে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি, সে না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না। একথা শুনে নবীর অনুসারী অন্যদেরকে সে তথ্য জানায়। এরপর তারা ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে নবীর কাছে নিয়ে আসে। ওই ব্যক্তি লজ্জাবনত হয়ে বলতে থাকে, হে আল্লাহর নবী, আমি আপনার সঙ্গে দেখা করার প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছিলাম। হযরত ইসমাইল আলাইহিসসালাম এসব শুনে বলেন, তুমি না এলে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকতাম।
প্রতিশ্রুতি বা অঙ্গীকার, সর্বোপরি চুক্তি সঠিকভাবে পালন না করলে সমাজের গতিশীলতা বাধাগ্রস্ত হয় এবং অগ্রগতির পথ রুদ্ধ হয়ে পড়ে। মানুষ যদি তাদের সামাজিক ও ব্যবহারিক জীবনে ওয়াদা বা প্রতিশ্রুতি পালন না করে, তাহলে ওই সমাজ নিরাপত্তাহীন হয়ে পড়ে, বিশৃঙ্খলা দেখা দেয়। যারা ওয়াদা পালন করে না বা কথা দিয়ে কথা রাখে না, আল্লাহ তাদেরকে বারবারই সতর্ক করেছেন। সূরা আস-সাফের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? কথা দিয়ে কথা না রাখা মুনাফিক বা কপট ব্যক্তির স্বভাব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকের যে তিনটি লক্ষণের কথা বলেছেন, তার একটি হল ওয়াদা বা প্রতিশ্রুতি লঙ্ঘন সংক্রান্ত। তিনি বলেছেন, মুনাফিকের লক্ষণ তিনটি, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন যে ওয়াদা করে ভঙ্গ করে, যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে।
বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ছিলেন প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে এক উজ্জ্বল প্রতীক। মহানবী কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। তিনি কখনো প্রতিশ্রুতি দিলে যে কোনো মূল্যে তা পালন করতেন। তিনি শত্রুর সঙ্গেও প্রতিশ্রুতি রক্ষার নির্দেশ দিতেন। ইসলামী দর্শনে ওয়াদা পালনের ব্যাপারে শত্রু মিত্র, মুসলিম অমুসলিমে কোনো ভেদাভেদ নেই, কারণ ওয়াদা পালন করা তাকোয়াপূর্ণ জীবনযাপনের অন্যতম বৈশিষ্ট্য। ইসলাম মানুষকে যেসব উন্নত চরিত্রের শিক্ষা দেয়, তার মধ্যে একটি মৌলিক গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিশ্রুতি বা অঙ্গীকার। অঙ্গীকার পূরণ করার ক্ষমতা থাকা অবস্থায় এবং প্রতিশ্রুতি পালনে শরীয়তের কোনো আপত্তি না থাকলে যে কোনো মূল্যে তা পূরণ করতে হবে। পবিত্র কোরআনে ওয়াদা বা প্রতিশ্রুতি পালনের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলা হয়েছে, হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো।
ওয়াদা বা প্রতিশ্রুতি এক প্রকারের ঋণ। কারো কাছ থেকে কোনো ঋণ নিলে তা যেমন পরিশোধ করতে হয়, তেমনিভাবে কারো সঙ্গে ওয়াদা করলে তা অবশ্যই পূরণ করতে হয়। প্রতিশ্রুতি লঙ্ঘনকারীরা পরকালের পাশাপাশি সাধারণত ইহকালেও ক্ষতিগ্রস্ত হয়। প্রতিশ্রুতি বা কথা দিয়ে তা রক্ষা না করলে ব্যক্তিকে এই পৃথিবীতেও নানা ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয়। এ ধরনের মানুষের উপর সবাই আস্থা হারিয়ে ফেলে, কেউ তাকে সম্মান করে না, সবাই তাকে ঘৃণার চোখে দেখে। এতে তার সামাজিক মানমর্যাদাও হ্রাস পায়। প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তির কারণে সমাজ ও রাষ্ট্রেও বিশৃঙ্খলা দেখা দিতে পারে। প্রতিশ্রুতি বা চুক্তি ভঙ্গকারীরা আইনের চোখেও অপরাধী। অন্যদিকে যে ব্যক্তি ওয়াদা পালন করে, পৃথিবীতে সে সবার কাছে প্রিয় পাত্র ও সম্মানিত হয় এবং মানসিক প্রশান্তি লাভ করে, আর পরকালে সে পরম সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দ লাভ করতে সক্ষম হবে।
জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিশ্রুতি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে সবাই সচেতন থাকব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
Thank you.